বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه وَإِذَا تَوَلَّى سَعَى فِي الْأَرْضِ لِيُفْسِدَ فِيهَا وَيُهْلِكَ الْحَرْثَ وَالنَّسْلَ وَاللَّهُ لَا يُحِبُّ الْفَسَادَ وَإِذَا
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 9 ফেব্রুয়ারি, 26 মাঘ এবং ফার্সি 20 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আক্তার জাহান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্ট ওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/radiotehran bn। ইউটিউবে শোনার ঠিকানা youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির বিষয়ে মার্কিন কর্মকর্তার স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকালের একটি পর্যালোচনা এবং বাংলাদেশ করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধির কারণ ও প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ইরানের ইসলামী বিপ্লবের 43তম বিজয়বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোক উজ্জ্বল 10 প্রভাত। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে শুনবেন সংক্ষিপ্ত
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরানের IRGC, আঘাত হানবে 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, জানালেন ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বাংলাদেশে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানাল প্রধান বিরোধী দল বিএনপি। এবং ভারতের কর্ণাটক রাজ্যের পর এবার মধ্যপ্রদেশেও হিজাব নিয়ে বিতর্ক, রাজ্য শিক্ষামন্ত্রী বললেন হিজাব নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হবে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। অত্যন্ত ক্ষিপ্র গতিতে ও নিখুঁতভাবে ক্ষেপণাস্ত্রটি 1450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। আজ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খাইবার শেকান নামের এ কৌশলগত ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি এবং IRGC-র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে সহ ইরানের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। ইরান যখন ইসলামী বিপ্লবের 43তম বার্ষিকী উদযাপন করছে, তখন এই ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হল। আধুনিক নির্মাণশৈলীতে ক্ষেপণাস্ত্রটি তৈরি করার কারণে এর ওজন 1/3 কমে গেছে এবং আগের চেয়ে 6/1 সময়ে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা সম্ভব। ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের ফলে মধ্যপ্রাচ্যের সমস্যা বাড়বে বলে আরব দেশগুলোকে হুঁশিয়ার করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়েসি। তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে কিছু আরব দেশ শুধু নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে ব্যর্থতার প্রমাণই দেয়নি, বরং মধ্যপ্রাচ্যের ও কিছু আরব দেশের জন্য সমস্যা দ্বিগুণ করেছে। ইরানে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত সালাম আল জাওয়াহির পরিচয়পত্র গ্রহণের পর মঙ্গলবার এক বৈঠকে এসব কথা বলেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়েসি। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের প্রচণ্ড বিরোধিতা ও প্রতিবাদ উপেক্ষা করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে যে সমস্ত দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের জানা উচিত তাদের এই বিশ্বাসঘাতকতামূলক কর্মকাণ্ড প্রত্যাখ্যাত হয়েছে এবং সবাই এর নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনের নতুন রাষ্ট্রদূত আল জাওয়াভি তার পরিচয়পত্র পেশ করে বলেন, ইরানের ইসলামী বিপ্লব নিশ্চিতভাবে আরব এবং মুসলিম দেশগুলোর জন্য একটি বড় বিজয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন, পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। এক সপ্তাহ বিরতির পর মঙ্গলবার বিকেল থেকে যখন ভিয়েনায় আবার আলোচনা শুরু হয়েছে তখন বোরেল এ মন্তব্য করলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর করা সম্ভব হবে বলে তিনি জোর আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা এখন কোন পর্যায়ে রয়েছে জানতে চাইলে ইউরোপীয় ইউনিয়নের সর্বোচ্চ কূটনৈতিক বোরেল বলেন, তিনি এর চেয়ে বেশি আর কিছু বলতে পারবেন না কারণ বিষয়টি এ পর্যায়ে গোপন রাখতে হবে। ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের পরমাণু কর্মসূচিতে সীমাবদ্ধতা আরোপকে তিনি চলমান সংলাপের সবচেয়ে বড় সমস্যা বলে অভিহিত করেন। বোরেল বলেন, তবে ইরান ও আমেরিকা উভয়ই একটি চুক্তি স্বাক্ষরে আগ্রহ দেখানোই এ সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তার দেশ নিজের জাতীয় স্বার্থ ও মানবাধিকারের অবকাঠামোর আওতায় পাশ্চাত্যের সঙ্গে একটি ভালো চুক্তি করতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোন আলাপে এ মন্তব্য করেন। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ভিয়েনায় চলমান ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ সহ দ্বিপক্ষীয় অন্যান্য বিষয়াদি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। ইরানের পরমাণু ইস্যুতে গঠনমূলক ভূমিকা রাখার জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়ে আবদুল্লাহিয়ান বলেন, তার দেশ এমন একটি চুক্তি চায় যেখানে ইরানের জাতীয় স্বার্থ ও মানবাধিকার রক্ষিত হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব একটি চুক্তি স্বাক্ষরে তার দেশের আন্তরিকতা থাকা সত্ত্বেও পাশ্চাত্যের পক্ষ থেকে বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া না নেয়ার কারণে ভিয়েনা সংলাপে কাঙ্ক্ষিত গতি আসছে না। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। এ সম্পর্কে আরো জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে গুমের ঘটনার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয়, স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। আজ বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন গুমের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয়, তাহলে তাকেই জবাব দিতে হবে গুমের সঙ্গে কারা জড়িত, কে বা কারা একের পর এক মানুষ গুম খুন করছে। উল্লেখ্য, শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, আমাদের নিরাপত্তা বাহিনী কোন গুমের সঙ্গে সংশ্লিষ্ট নয়, যেখানেই গুম হচ্ছে সেখানেই আমরা কিছুদিন পরেই তাকে পাচ্ছি, নানা কারণে আত্মগোপন করে থাকে, সেগুলোকে গুম বলে চালিয়ে দেওয়া হয়। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন রাজধানীতে ভিন্ন এক অনুষ্ঠানে বলেছেন, জাতিসংঘের কোনো কোনো প্রতিষ্ঠান গুমের তালিকায় যে লোকজনদের নাম দিয়েছিল তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে। বিএনপি নেতা রিজভী বলেন, আমাদের দলের ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শত শত মানুষকে ক্ষমতাসীন অবৈধ সরকার গুম করেছে, তাদের মধ্যে কার কার সলিল সমাধি ভূমধ্যসাগরে হয়েছে তার জবাব পররাষ্ট্রমন্ত্রীকেই দিতে হবে। এই বক্তব্যের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়েছে যে গুম হওয়া বা তার ভাষায় ভূমধ্যসাগরে সলিল সমাধি হওয়া ব্যক্তিদের তালিকা তার কাছে আছে, অবিলম্বে সেই তালিকা প্রকাশ করা হোক। রিজভি আরো বলেন, গুম খুন অপহরণ করে আন্তর্জাতিক বিশ্বের কাছে ধরা পড়ে কয়েকদিন আগে সরকার ঘোষণা দিয়েছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় নাকি মানবাধিকার সেল গঠন করা হবে। গুমের তালিকায় থাকা কোনো কোনো ব্যক্তির ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে এমন কথা বলে আব্দুল মোমেন ইতিমধ্যেই বুঝিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার ছেলের রিপোর্ট কি হবে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের মুখে কৃষকদের কাছ থেকে 2 টাকা কেজি দরে গোবর কেনার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে যারা বেওয়ারিশ গবাদি পশুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে 3,000 টাকা ক্ষতিপূরণ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আজ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী দলীয় ইশতেহার প্রকাশ করে এ সংক্রান্ত ঘোষণা দিয়েছেন। রাজ্যটিতে আগামীকাল প্রথম দফার নির্বাচন হবে। ইশতেহারে কংগ্রেস বলেছে তারা উত্তরপ্রদেশে গোধন ন্যায় যোজনা শুরু করবে। প্রিয়াঙ্কা গান্ধী বলেন, উত্তরপ্রদেশের মানুষের কাছ থেকে সমস্ত পরামর্শ নেওয়া হয়েছে। রাজ্যে ক্ষমতায় আসা 10 দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করা হবে, বিদ্যুৎ বিল মওকুফ করা হবে এবং কোভিড আক্রান্ত পরিবারকে 25,000 টাকা দেওয়া হবে। কংগ্রেস নেত্রীর দাবি, সরকার গঠন হলে 20 লাখ লোককে সরকারি চাকরি দেওয়া হবে। এদিকে ভারতের বিজেপি শাসিত রাজ্য কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত আরেক রাজ্য মধ্যপ্রদেশ ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে হিজাব নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এ সম্পর্কে আরো জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতে বিজেপি শাসিত কর্ণাটকের পর এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশ ও পুদুচেরিতে হিজাব নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। আজ বুধবার হিন্দি গণমাধ্যম লোকমত নিউজ সূত্রে প্রকাশ হিজাবের উপর নিষেধাজ্ঞাকে সমর্থন করে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার বলেছেন, সরকার শৃঙ্খলাকে অগ্রাধিকার দেবে। হিজাব স্কুলের পোশাকের অংশ নয়, তাই স্কুলে এটি পরা নিষিদ্ধ করা উচিত। ঐতিহ্যগুলোকে লোকেদের তাদের বাড়িতে অনুসরণ করা উচিত, স্কুলে নয়। আমরা স্কুলগুলোতে ড্রেস কোড কঠোরভাবে প্রয়োগ করার জন্য কাজ করছি। এ প্রসঙ্গে আজ ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জেসমিন আক্তার রেডিও তেহরানকে বলেন,
দেখুন, প্রত্যেকটা মানুষকে সর্বোপরি মেয়েদেরকেও স্বাধীনতা দেওয়া উচিত। আমি যেহেতু নিজে হিজাব পড়ি, সেক্ষেত্রে আমি যখন রাস্তাঘাটে চলাফেরা করি তখন খুব একটা ভালো একটা ফিল করি যে আমার কেউ অ্যাটাক করবে না, বা খুব একটা সম্মান পাই। যেমন আমি বাসে আসি, অনেকে আমাকে সম্মান দেয়, বসে দেয়, ট্রেনে আসলে আমাকে সাইড দেয়, এটা আমার বেশ ভালো লাগে। আর হিজাব তো প্রত্যেকটা মেয়ের প্রোটেক্ট, আর প্রত্যেকটা ধর্মেরই কিছু নিয়মটি আছে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে তার ধর্ম মেনে চলার জন্য অবশ্যই স্বাধীনতা দেওয়া উচিত। কারণ কোন ইনস্টিটিউটে যখন সরস্বতী পুজো হয় তখন তো কেউ মাথা ব্যথা নেই কারো, বা কেউ কিছু বলতেও যায় না, তাহলে মুসলিমদের কেন এটা বারবার করা হবে?
বলছিলেন জেসমিন আক্তার। অন্যদিকে ভারতের মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি ও ইস্যুতে বলেছেন, আমি প্রার্থনা করি যে আমাদের বোনেরা হিজাব পরার অধিকারের জন্য লড়াই করছে, তাদের এই লড়াই সফল হোক। কর্ণাটকে সংবিধানের অনুচ্ছেদ 15, 19 এবং 21 গুরুতরভাবে লঙ্ঘন করা হচ্ছে। আমি কর্ণাটকের বিজেপি সরকারের সিদ্ধান্তের নিন্দা জানাচ্ছি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব দেশটি থেকে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলকে চিরতরে বিদায় করেছে। তিনি মঙ্গলবার রাতে ইরানের আরবি ভাষা নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। সাইয়েদ নাসরুল্লাহ বলেন, ইসলামী বিপ্লব আমেরিকা ও ইসরায়েলকে ইরান থেকে হটিয়ে দিয়েছে। ইরানে বর্তমানে 1979 সালে ইসলামী বিপ্লবের বিজয়বার্ষিকী পালিত হচ্ছে। ওই বিপ্লবের মাধ্যমে ইরানে মার্কিন সমর্থিত শাহ সরকারের পতন ঘটে। হিজবুল্লাহ নেতা বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ মুসলিম বিশ্বসহ গোটা বিশ্বে স্বাধীনচেতা জাতিগুলোর রোল মডেলে পরিণত হয়েছে। তিনি ইরানকে মধ্যপ্রাচ্যের এমন একটি আঞ্চলিক শক্তি হিসেবে অভিহিত করেন যাকে উপেক্ষা করা বা যুদ্ধে পরাজিত করা সম্ভব নয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির বাণিজ্যিক কেন্দ্রস্থলে গত মধ্যরাতে বড় রকমের বিস্ফোরণ ঘটেছে। এরপর আবুধাবিতে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে। আমেরিকা সম্ভাব্য নতুন হামলার ব্যাপারে সতর্ক করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান মেজর জেনারেল মাইকেল কুরিলা বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে এবং তারা ওই অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা সিনেটে সশস্ত্র বাহিনী সংক্রান্ত কমিটিতে নিজের যোগ্যতা যাচাই সংক্রান্ত বৈঠকে বলেছেন, ইরান নিজের সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে বিভিন্ন প্রক্সি গ্রুপ বা সামরিক সংগঠন গড়ে তুলেছে এবং তারা ওই অঞ্চলে আমেরিকা ও তার মিত্রদের জন্য অনেক বড় হুমকিতে পরিণত হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক শক্তির বড় মাধ্যম হচ্ছে উন্নতমানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, অত্যাধুনিক ড্রোন ও শক্তিশালী নৌবাহিনী এবং এসব ক্ষেত্রে ইরানের শক্তিমত্তা বেড়েই চলেছে। তিনি বলেন, ইরানের স্বল্প, মধ্যম ও দূরপাল্লার বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র রয়েছে যা কিনা তার ভাষায় সমগ্র এ অঞ্চলের জন্য বিপজ্জনক হতে পারে। মার্কিন সেনাবাহিনীর সম্ভাব্য প্রধান জেনারেল মাইকেল কুরিলা আরও বলেছেন, ইরানের হাতে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য যেসব ক্ষেপণাস্ত্র ও অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে তা মহাকাশে আমেরিকার যেসব গোয়েন্দা ও অনুসন্ধান কার্যক্রম রয়েছে তার জন্য বিরাট হুমকি। এছাড়া ইরানের নৌবাহিনীর ক্রুজ প্রযুক্তি ইরানের অবস্থানকে আরও শক্তিশালী করেছে। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের সামরিক শক্তির ব্যাপারে মার্কিন সেনা কমান্ডারের স্বীকারোক্তি থেকে বোঝা যায়, দশকের পর দশক ধরে কঠোর অস্ত্র নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান সামরিক প্রযুক্তি ও প্রতিরক্ষা ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা কিনা যুক্তরাষ্ট্রকে চিন্তিত করে তুলেছে। একতরফা কিংবা বহুপক্ষীয় নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে এবং আঞ্চলিক কিংবা আন্তর্জাতিক যেকোনো হুমকি বা আগ্রাসন মোকাবেলায় সক্ষম। ওয়াশিংটন সবসময় এ অঞ্চলে ইরান ভীতি ছড়ানোর চেষ্টা করে আসছে যাতে ইরানের সামরিক শক্তিকে এ অঞ্চলের আরব দেশগুলোর জন্য হুমকি হিসেবে তুলে ধরা যায়। এভাবে আমেরিকা আরব দেশগুলোকে ভয়ভীতি দেখিয়ে ওয়াশিংটনের কাছ থেকে কোটি কোটি ডলার মূল্যের অস্ত্র কিনতে উদ্বুদ্ধ করেছে। সামরিক ক্ষেত্রে ইরানের নীতি হচ্ছে আত্মরক্ষামূলক এবং এক্ষেত্রে সবসময় প্রস্তুতি নিয়ে রেখেছে। ইরানের সমর শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা কিনা শত্রু বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিন বিশ্লেষক রবিন রাইট বলেছেন, নির্দিষ্ট লক্ষ্যে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতা ইরানের রয়েছে। মার্কিন গোয়েন্দা বিভাগও জানিয়েছে, বর্তমানে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র উৎপাদন ও মজুতকারী দেশে পরিণত হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনায় মৃত্যু আবারও বেড়েছে, এ সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনায় মৃত্যু আবারও বাড়ছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু বেড়েছে প্রায় 61%। দেশে নভেল করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে, যা গত 5 মাসে সর্বোচ্চ। নতুন করে শনাক্ত হয়েছে 8,345 জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 28,670 জনে, আর মোট শনাক্ত দাঁড়িয়েছে 18,79,255 জন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে প্রায় 52% করোনার বাইরে অন্যান্য দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছিলেন। এর মধ্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে আক্রান্ত ব্যক্তির মৃত্যু বেশি হয়েছে। 2 বছর ধরে চলা এই মহামারীর সংক্রমণ চিত্রে কয়েক দফা ওঠানামা দেখা গেছে। গত বছরের জুন জুলাইয়ে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বাড়ার সময় পরিস্থিতি সবচেয়ে খারাপ আকার ধারণ করেছিল। এরপর প্রায় 3 মাস নিয়ন্ত্রণে থাকার পর গত ডিসেম্বরের শেষ দিকে সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করে। দেশে বর্তমানে করোনার অতি সংক্রামক ধরন অমিক্রনের দাপট চলছে। করোনার এই ধরনের বিস্তারে মাসখানেকের মধ্যেই দেশে সংক্রমণ এবং মৃত্যু কয়েক গুণ বেড়েছে। ডিসেম্বরের প্রথম দিকেও দেশে করোনায় শনাক্ত 500 ঘরেই ছিল। 20 জানুয়ারি দৈনিক শনাক্তের সংখ্যা 10,000 ছাড়িয়ে যায়, আর 3 ফেব্রুয়ারি পর্যন্ত তা 10,000-এর ওপরেই ছিল। কোভিড সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি অবশ্য মনে করে অমিক্রনের এই ধরনটি ব্যাপক বিস্তৃতি ঘটলে সংক্রমণ ক্রমশ কমে আসবে এবং 21 ফেব্রুয়ারির পর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া যাবে।
মানে এটা যদি পুরোপুরি অমিক্রন হয়ে উঠে যায় তখন মৃত্যু সংখ্যায় হয়তো একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাবে।
ধারাটা যদি আগামী 2 সপ্তাহে আমরা ধরে রাখতে পারি যে নামছে, 21 ফেব্রুয়ারির পরে হয়তো বা আমরা অনেক কিছু খুলে দিতে পারবো, এমনকি হয়তো শিক্ষা প্রতিষ্ঠানও খুলে দেওয়া সম্ভব হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিষয়ক পরিচালক মোহাম্মদ নাজবুল ইসলাম জানিয়েছেন, দেশে করোনায় মৃতদের মধ্যে অমিক্রন ধরনে আক্রান্ত হয়ে কতজনের মৃত্যু হয়েছে তা বলা বেশ মুশকিল। আজ বুধবার কোভিড পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে একথা জানান ডক্টর নাজবুল ইসলাম। অধ্যাপক নাজবুল আরো বলেন, অমিক্রন তত বেশি ক্ষতি করে না, এটা একটা মিথ, এ ধরনের বিশ্বাসের কোনো কারণ নেই। দেখা গেছে করোনায় মৃতদের মধ্যে 80% টিকা নেননি। করোনা প্রতিরোধে টিকা গ্রহণ, মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার যথেষ্ট গুরুত্ব আছে উল্লেখ করে তিনি এগুলো অনুসরণের পরামর্শ দেন। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের 43তম বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা আলোক উজ্জ্বল 10 প্রভাত।
আলোকোজ্জ্বল 10 প্রভাত। শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের ইসলামী বিপ্লব বিজয়ের বার্ষিকী উপলক্ষে আমাদের বিশেষ ধারাবাহিক আলোকোজ্জ্বল 10 প্রভাতের আজকের আয়োজনে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব সেই প্রথম থেকেই হতাশা ও জড়তার শিকার মুসলিম উম্মার মধ্যে জাগিয়েছিল প্রাণের স্পন্দন, এবং এখনও সেই ধারা অব্যাহত রয়েছে। দেশে দেশে ইসলামী আন্দোলনগুলো ইরানের ইসলামী বিপ্লবের প্রভাবে চাঙ্গা হয়ে ওঠে, এবং বিপ্লবী নেতাকর্মীরা এই মহাবিপ্লবকে তাদের জন্য অনুপ্রেরণা ও এমনকি অনুকরণীয় আদর্শ বলেও স্বীকার করেছেন। বাংলাদেশের প্রখ্যাত সুন্নি আলেম ও শিক্ষাবিদ মাওলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর ইরানের ইসলামী বিপ্লবের নানা দিকের ভূয়সী প্রশংসা করেছিলেন। ইরানি যুব সমাজের মধ্যে জিহাদের প্রতি প্রবল আকর্ষণ, নারী সমাজের ইসলামী শালীন পোশাক ও ইমাম খোমেনির চালচলন আর ব্যক্তিত্বে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রভাব তাকে গভীরভাবে মুগ্ধ করেছিল। ভারত উপমহাদেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সৈয়দ আবুল আলা মওদুদি বলেছিলেন, ইরানের ইসলামী বিপ্লব আমার হৃদয়ের স্পন্দন। তুলনামূলক ধর্মতত্ত্ব বিশেষজ্ঞ ও ইসলাম ধর্ম প্রচারক মরহুম আহমদ দিদাত তার ইরান সফরের স্মৃতিচারণে বলেছিলেন,
ইমাম এলেন, তার থেকে 10 মিটারের মতো দূরে ছিলাম আমি। আমি ইমামকে দেখলাম, তিনি আমাদেরকে প্রায় আধা ঘন্টার একটি লেকচার দিলেন, আর কোরআনের বাইরে এতে কিছু ছিল না। এই মানুষটা যেন কম্পিউটারাইজড এক কোরআন। আর তিনি যখন পাশের একটা রুম থেকে হেঁটে এসে ভেতরে ঢুকলেন, সবার উপর তার যে প্রভাব, তার যে কারিশমা, বিস্ময়কর। তার দিকে তাকানোর সাথে সাথে কোনো ভাবনা ছাড়াই চোখের কোল বেয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে। আপনি তার দিকে তাকান, আপনার চোখ অশ্রু সজল হয়ে যাবে। এর চেয়ে বেশি সুদর্শন বৃদ্ধ মানুষ আমি জীবনে কখনো দেখিনি। কোনো ছবি, ভিডিও বা টিভি তাকে উপযুক্তভাবে তুলে ধরতে পারবে না। আমার সারা জীবনে দেখা সবচেয়ে হ্যান্ডসাম মানুষ হলেন তিনি।
ইরানে ইসলামী বিপ্লব হওয়ার পর কেউ কেউ ভেবেছিলেন এই বিপ্লব হয়তো মানবীয় শিল্প সাহিত্য সংস্কৃতি এবং কল্যাণমূলক মুক্ত চিন্তা চর্চাকে নিষিদ্ধ করবে, কিন্তু তাদের এই ধারণা পুরোপুরি ভুল বলে প্রমাণ করেছে ইসলামী ইরান। ইসলামী ইরান অপসংস্কৃতির পথে বাধা হয়ে দাঁড়ালেও নাটক, সাহিত্য, সিনেমা বা চলচ্চিত্রকে নিষিদ্ধ করেনি, বরং হয়ে উঠেছে বিশ্বের সেরা সৃজনশীল ও আর্ট ফিল্ম, নাটক ও সাহিত্য রচনার কেন্দ্র। ইরানি চলচ্চিত্র সেক্স, ক্রাইম ও ভায়োলেন্স নির্ভর না হয়ে উঠেছে মানবীয় ও ধর্মীয় মূল্যবোধগুলোকে তুলে ধরার উৎকৃষ্ট মাধ্যমে। পবিত্র কোরআনের কাহিনী ও ইসলামের সংগ্রামী ইতিহাস ঐতিহ্য তুলে ধরা বেশ কয়েকটি ইরানি চলচ্চিত্র বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করেছে। এসবের মধ্যে ইউসুফ নবী আলাইহিসাল্লাম, পবিত্র নারী মরিয়াম, মর্দানে আঞ্জেলুস তথা আসাবে কাহাফ, মুখতার নামে ইমাম আলী আলাইহিসাল্লাম, সাফির বা ইমাম হুসেইন আলাইহিসাল্লামের দূত এবং মোহাম্মদ আল্লাহর রাসূলুল্লাহ শীর্ষক ছায়াছবিগুলোর কথা উল্লেখ করা যায়। ইসলামী ইরানের বহু ছায়াছবি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। দুটি ইরানি ছায়াছবি সিনেমার নোবেল তুল্য পুরস্কার হিসেবে খ্যাত অস্কার পুরস্কারও পেয়েছে।
ইরানের ইসলামী বিপ্লব কবিতা সহ সৃজনশীল নানা সাহিত্যের বিকাশেও গৌরবময় ভূমিকা রাখছে। উচ্চতর মানবীয় মূল্যবোধ ও ইসলামের বিশ্বজনীন বাণী এবং সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ ও বিপ্লবের অনুপ্রেরণা ইরানের ইসলামী বিপ্লবোত্তর কাব্য ও কবিতায় বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। ইরানের অনেক প্রখ্যাত কবি আধুনিক স্টাইলের কবিতা লেখায় দক্ষ হওয়া সত্ত্বেও ঐতিহ্যবাহী ধারার গজল ও কবিতা লেখাও অব্যাহত রেখেছেন। ইসলামী বিপ্লবের পর ইরানের কার্টুনিস্ট ও চিত্রশিল্পীরাও নানা ধরনের জরুরি বিষয়ে সাড়া জাগানো কার্টুন ও চিত্রশিল্প উপহার দিয়ে যাচ্ছেন। ডেনমার্কে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবমাননাকর কার্টুন প্রকাশের জবাবে ইরান সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদ বিরোধী কার্টুন প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও ইসলামী ইরান মুসলিম বিশ্বে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত গবেষণা জোরদারের লক্ষ্যে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটি আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তন করেছে।
ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে বাক স্বাধীনতার প্রতিও বাধা হয়ে দাঁড়ায়নি কখনো। গঠনমূলক সমালোচনাকে সবসময় স্বাগত জানিয়ে এসেছেন ইসলামী ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট ও শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেশের সর্বোচ্চ নির্বাহী প্রধান তথা প্রেসিডেন্টের সামনে দাঁড়িয়ে প্রেসিডেন্টের নানা কাজের সমালোচনা করে বক্তব্য রাখেন। সরাসরি এভাবে প্রতিবাদ জানানোর ও সমালোচনা করার সুযোগ পশ্চিমা বিশ্বের কথিত অনেক উন্নত দেশেও দেখা যায় না। ইরানের সংবাদপত্র ও সংবাদ মাধ্যমেও সরকারের কঠোর সমালোচনামূলক বক্তব্য ও মন্তব্য দেখা যায়। এমনকি নাটক ও টেলিভিশন সিরিয়ালেও এ ধরনের সমালোচনা দেখা যায়।
ইরানে ইসলামী বিপ্লবের পর দেশটির বই শিল্পও অনেক উন্নত হয়েছে এবং ইরানিদের মধ্যে বই পড়ার প্রবণতাও বিশ্বের অন্য অনেক দেশের চেয়ে বেশি। বিশ্বের বিভিন্ন ভাষার গুরুত্বপূর্ণ নতুন বইগুলো প্রকাশ হওয়ার পরপরই বা খুব শীঘ্রই ইরানের রাষ্ট্রভাষা ফার্সিতে অনুদিত হয়। মোট কথা, ইরানের ইসলামী বিপ্লব দেশটিতে কোনো ধরনের ধর্মান্ধতা, গোড়ামি ও কুপমণ্ডকাতার ধারা সৃষ্টি করেনি, বরং ইসলামী মূল্যবোধের ক্ষেত্রে কোন আপোষ না করেও সৃষ্টি করেছে মানবীয় সৃজনশীলতা ও ইসলামী উদারতার অফুরন্ত প্রাণপ্রবাহ। ফলে বিশ্বের শিক্ষিত সমাজ ও অনেক অমুসলিম বুদ্ধিজীবীর কাছেও এ বিপ্লব ইসলামের সৌন্দর্য প্রকাশ ও প্রচারের মাধ্যম হয়ে দেখা দিয়েছে। তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলব আগামী অন্তত দুটি আসরে।
আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না। যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ভিক্ষা করে সরকারি সংস্থা চলতে পারে না, পানির দাম বাড়ানো প্রসঙ্গে ওয়াসা এমডি প্রথম আলো। মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পেলেন খালেদ জিয়া, মানব জমিন। ইত্তেফাকের শিরোনাম, হাজি সেলিমের 10 বছর কারাদণ্ড বহলের রায় প্রকাশ। আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন বললেন জাফরুল্লাহ চৌধুরী, যুগান্তর। জনগণ কখনো ভুল করে না, এটা হল বাস্তবতা, বলেছেন প্রধানমন্ত্রী, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, লাভ জিহাদে 10 বছরের জেল, উত্তরপ্রদেশের ইশতেহারে মেরুকরণে ভরসা বিজেপির, ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের, সংবাদ প্রতিদিন। এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশোনা বন্ধ করে দিচ্ছে, মুখ খুললেন মুস্কান, আনন্দবাজার পত্রিকা। কর্ণাটকের আঁচ মধ্যপ্রদেশ পুদুচেরিতেও ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তুললেন মন্ত্রী আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক প্রথম আলো এক খবরে লিখেছে, পানির দাম আরেক দফা বাড়ানোর বিষয়ে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ বলছে পানির উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্যের মধ্যে অনেক ব্যবধান। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের দাবি অনুযায়ী বর্তমানে প্রতি 1000 লিটার পানিতে সরকারকে ভর্তুকি দিতে হচ্ছে 10 টাকা। তিনি বলেন, সরকারের কাছ থেকে ভিক্ষা নিয়ে কোনো সংস্থা নিজের পায়ে দাঁড়াতে পারে না। গত সোমবার ওয়াসার বোর্ড সভায় পানির দাম বাড়ানোর প্রস্তাব দেয় ওয়াসা কর্তৃপক্ষ। তাকসিম এ খান তার দীর্ঘ বক্তব্যে পানির দাম বাড়ানোর বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন। তিনি জানান, ঢাকা ওয়াসা পানির দাম বর্তমান মূল্যের চেয়ে কমপক্ষে 20% বাড়াতে চায়।
মাদার অব ডেমোক্রেসি সম্মাননা পেলেন খালেদ জিয়া মানব জমিনের শিরোনামের খবরে লেখা হয়েছে, গণতন্ত্রের প্রতি অসামান্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে মাদার অব ডেমোক্রেসি সম্মাননা দিয়েছে কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন CHRIO। গতকাল দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, কানাডিয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন খালেদ জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থ অবস্থায় গৃহবন্দী অবস্থায় আছেন, এসব কারণে এ প্রতিষ্ঠানটি দেশনেত্রীকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ কখনো ভুল করে না, এটা হল বাস্তবতা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেটাই প্রমাণিত হয়েছে। আজ সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভি ও নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথা বলেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বাস করি গণতন্ত্রে এবং জনগণের ভোটের অধিকারে, আর জনগণ কখনো ভুল করে না, এটা হল বাস্তবতা। কাজেই জনগণের ওপর আস্থা রেখেই আমরা সব রকম কাজ করি। খবরটি দৈনিক কালের কণ্ঠে প্রকাশিত হয়েছে।
আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন বললেন জাফরুল্লাহ চৌধুরী। যুগান্তরের শিরোনামের খবরে লেখা হয়েছে, সুশাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশকে 17টি প্রদেশে বিভক্ত করার পরামর্শ দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ পরামর্শ দেন। জাফরুল্লাহ চৌধুরী বলেন, জাতীয় সরকার, সর্বদলীয় সরকার কিংবা নির্দলীয় সরকার যেটাই করুন না কেন, অন্ততপক্ষে তাদের 2 বছর সময় দিতে হবে, তাহলে সংবিধানে যেসব ত্রুটিগুলো আছে সেগুলোর পরিবর্তন হবে। তবে মূল কথা হচ্ছে, এত কেন্দ্রিকতা দিয়ে আসলে দেশ চলতে পারে না। 18 কোটি মানুষের বাংলাদেশ, এটাকে অন্তত 17টি প্রদেশে বিভক্ত করতে হবে। তিনি বলেন, আপনাদের অনেকেই মুখ্যমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, কোন প্রদেশের মন্ত্রী বা মুখ্যমন্ত্রী বলবে আমরা শিক্ষার দিকে নজর দেব, কেউ বলবে আমরা কৃষক ও শ্রমিকের জীবনমান উন্নয়নে কাজ করব।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। এক টুকরো কাপড়ের জন্য আমাদের পড়াশুনো বন্ধ করে দিচ্ছে, মুখ খুললেন মুস্কান। আনন্দবাজার পত্রিকা সহ প্রায় সব দৈনিকে ছাপা হয়েছে খবরটি। ভাইরাল হয়েছে একটি ভিডিও, দেখা যাচ্ছে হিজাব পরা এক ছাত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছে, ছাত্রীটি পাল্টা আল্লাহু আকবার স্লোগান দিচ্ছেন। ভারতের কর্ণাটক রাজ্যে মান্ডপ্রি ইউনিভার্সিটি কলেজে হিজাব পরে যাওয়ার সময় গেরুয়া উত্তরীয় পরা একদল ছাত্রের কাছে উত্তক্ত ও লাঞ্ছিত হন মুসলিম ছাত্রী মুস্কান। তিনি বলেন, উত্তক্তকারী ছাত্রদের মুখোমুখি হওয়া নিয়ে চিন্তিত নন তিনি, হিজাব পরার অধিকার রক্ষার এই লড়াই তিনি চালিয়ে যাবেন।
স্কুল কলেজে হিজাব পরে আসা যাবে না, এই দাবিতে গত কয়েকদিন ধরে পথে নেমেছে কর্ণাটকের কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মুস্কান বলেন, আমি বরাবরই বোরখা আর হিজাব পরতে অভ্যস্ত, ক্লাসে বোরখা খুলে হিজাব পরে নেই, হিজাব এখন যেন আমার অঙ্গ হয়ে গেছে, ফলে হিজাবের দাবিতে আমাদের প্রতিবাদ জারি থাকবে। এদিকে আজকালের একটি খবরে লেখা হয়েছে, কর্ণাটকের আঁচ, মধ্যপ্রদেশ, পুদুচেরিতেও ছাত্রীদের হিজাব পরা নিয়ে আপত্তি তুললেন মন্ত্রী। বিষয়টি নিয়ে আদালতে মামলা উঠেছে, বিষয়টি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, আপাতত পাখির চোখ উত্তরপ্রদেশ। আসন্ন বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ঘাঁটি তৈরি করে ফেলতে পারলেই 2024 সালের লোকসভা ভোটে অনেকটা এগিয়ে থাকা যাবে। সেই আশাতেই বিজেপি, সমাজবাদী পার্টি, কংগ্রেস সহ সব দলই ঝাঁপিয়ে পড়েছে। তবে গতকাল উত্তরপ্রদেশে বিজেপির নির্বাচনী ইশতেহারে যেভাবে লাভ জিহাদকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তা থেকে স্পষ্ট যে উন্নয়ন নয়, ধর্মীয় মেরুকরণের রাজনীতি তাদের প্রধান লক্ষ্য। অন্যদিকে সর্বস্তরের মানুষের চাহিদা পূরণের অলীক স্বপ্ন দেখাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীর কংগ্রেস। আর কৃষি বিল নিয়ে ধাক্কা খাওয়ার পর কৃষকদের জন্য বিজেপির ইশতেহারে ঢালাও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
বিজেপিতে দমবন্ধ তৃণমূলে ফিরতে চাইছেন শুভেন্দু। কুণাল ঘোষের দাবি ঘিরে শোরগোল সংবাদ প্রতিদিনের। এ খবরে লেখা হয়েছে, বিজেপি ছেড়ে নাকি তৃণমূলে ফিরতে চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর এই দাবি ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে শোরগোল। কুণালবাবুর দাবি, বিজেপিতে দমবন্ধ হয়ে আসছে শুভেন্দুর, তাই এবার তৃণমূলে ফিরতে চাইছেন তিনি। বুধবার সাংবাদিক সম্মেলন করে আসন্ন পুর ভোটে বিজেপির পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সম্পাদক। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন। অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসীর বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা সূরা হুজরাতের 9 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 10 থেকে 12 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসীর উপস্থাপন করব। প্রথমেই 10 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون।
মুমিনগণ তো পরস্পর ভাই ভাই, কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও।
ইসলামের একটি বড় নিয়ামত হল সকল মুমিনের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করা। সাধারণত একটি পরিবারের দুই ভাই পরস্পরকে সমকক্ষ ও সম অধিকারভুক্ত বলে মনে করে, একজন আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করে না ও অহংকার দেখায় না। ইসলাম ঠিক এই বৈশিষ্ট্যের প্রতি ইঙ্গিত করে বলছে, জাতি, বর্ণ, বংশ ও ভাষাগত ভিন্নতা থাকা সত্ত্বেও মুমিন ব্যক্তিরা পরস্পরকে ভাই সম মনে করবে এবং একজন আরেকজনের চেয়ে নিজেকে বড় মনে করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করেছেন যাতে কিয়ামত পর্যন্ত মুসলমানদের মধ্যে এ ধরনের ভ্রাতৃপ্রতিম বন্ধন অটুট থাকে। তিনি সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন, অনারবের উপর আরবের কিংবা কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নেই, সবাই সবার ভাই এবং এক আল্লাহর বান্দা।
যদি কখনো দুই মুমিন ব্যক্তি বা মুমিনদের দুটি দলের মধ্যে মত পার্থক্য বা সংঘর্ষ বাধে, তাহলে অপর মুমিন ব্যক্তিদের দায়িত্ব হবে ভ্রাতৃত্বের এই মূলনীতি অনুসরণ করে তাদের মধ্যে শান্তি স্থাপন করা ও তাদেরকে মিলিয়ে দেওয়া। এই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল, এক, ইসলামে নিজেকে অপরের চেয়ে শ্রেষ্ঠ ভাবা জায়েজ নয়। কারণ সকল মুমিন সমান ও পরস্পরের ভাই। দুই, দুই ভাইয়ের মধ্যে মতপার্থক্য সৃষ্টি হলে পরিবারের অন্য সদস্যরা যেমন তাদেরকে মিলিয়ে দেয়, তেমনি মুসলিম সমাজে বসবাসরত মুমিনদের মধ্যে মতপার্থক্য হলেও সমাজ অধিপতিদের উচিত তাদের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেওয়া।
এবারে এই সুরার ১১ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
قَوْمٌ عَسَى أَنْ يَكُونُوا خَيْرًا مِنْهُمْ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ وَلَا نِسَاءٌ مِنْ نِسَاءٍ عَسَى أَنْ يَكُنَّ خَيْرًا مِنْهُنَّ وَلَا تَلْمِزُوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون।
হে ইমানদারগণ, তোমাদের মধ্যে কোন মুমিন সম্প্রদায় যেন অপর কোন মুমিন সম্প্রদায়কে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে, এবং নারীরা যেন অন্য নারীদেরকে উপহাস না করে, কেননা যাদেরকে উপহাস করা হচ্ছে তারা উপহাসকারিণীদের চেয়ে উত্তম হতে পারে। আর তোমরা একে অন্যের প্রতি দোষারোপ করো না, এবং তোমরা একে অন্যকে মন্দ নামে ডেকো না। ইমানের পর মন্দ নাম অতি নিকৃষ্ট, আর যারা এসব কাজ করার পর তওবা করে না তারাই তো জালিম।
আগের আয়াতে মুমিনদের মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়েছে। এরপর এই আয়াতে ভ্রাতৃত্বের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করে এমন তিনটি কাজের প্রতি ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলেছেন, কোন নারী বা পুরুষের কিংবা কোন জাতি বা গোষ্ঠীর অপর নারী বা পুরুষ কিংবা অপর জাতি বা গোষ্ঠীকে উপহাস করার অধিকার নেই, কারণ কোন ব্যক্তি বা গোষ্ঠী এতটা পরিশুদ্ধ নয় যে সে বা তারা অপরকে ঠাট্টার পাত্র বানাবে। সেই সঙ্গে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে মন্দ নামে ডাকার অধিকারও ইসলাম দেয়নি, কারণ মন্দ বা অপমানজনক নামে ডাকলে ব্যক্তিতে ব্যক্তিতে তিক্ততা ও রেষারেষি তৈরি হয়। এজন্য আল্লাহ তাআলা এই কাজকে অপরের প্রতি জুলুম ও কবিরা গুনাহ হিসেবে চিহ্নিত করেছেন, যা তওবা ছাড়া মাফ হবে না।
এই আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, আল্লাহর প্রতি ইমানদার ব্যক্তিরা তার বান্দাদের উপহাস করতে পারে না। দুই, অপরের দোষ ত্রুটি খুঁজে বের করলে এবং তাদেরকে মন্দ নামে ডাকলে তারাও আমাদের বিরুদ্ধে একই কাজ করতে উৎসাহিত হবে। অন্য কথায়, উপহাস করা একমুখী কোনো রাস্তা নয়, আজ হোক কিংবা কাল উপহাসকারীকেও উপহাসের পাত্র হতে হবে।
এবারে সূরা হুজরাতের ১২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله
হে ইমানদারগণ, তোমরা অধিক অনুমান হতে দূরে থাকো, কারণ কোন কোন অনুমান পাপ, এবং তোমরা একে অন্যের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অন্যের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? কখনোই নয়। বস্তুত তোমরা তো একে ঘৃণাই মনে করো, আর তোমরা আল্লাহর নাফরমানিকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণকারী পরম দয়ালু।
আগের আয়াতের ধারাবাহিকতায় এই আয়াতে একই সমাজভুক্ত মানুষের মধ্যে ভাতৃত্বের সম্পর্ক দুর্বল করে দিতে পারে এমন তিনটি গুনাহের কথা উল্লেখ করা হয়েছে। পবিত্র কোরআন মুমিন ব্যক্তিদেরকে পরস্পরের প্রতি সুধারণা পোষণ করার নির্দেশ দিলেও দুঃখজনকভাবে কিছু মানুষ অপরের প্রতি কুধারণা পোষণ করে। তারা যুক্তি কিংবা দলিল উপস্থাপন ছাড়াই শুধুমাত্র সন্দেহ ও অনুমানের ভিত্তিতে অপরের গোপন বিষয় অনুসন্ধান করে এবং তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করে। আর গীবত হচ্ছে কোনো ব্যক্তির এমন কোনো দোষ বলে বেড়ানো যা অন্যরা জানত না, দোষটি আসলেই তার মধ্যে আছে এবং সে কথা শুনলে মনে কষ্ট পাবে। এই আয়াতে গীবত করাকে মৃত মানুষের গোস্ত ভক্ষণের সমতুল্য বলে উপমা দেয়া হয়েছে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, সবাইকে নির্দোষ ভাবা এবং পরস্পরের প্রতি সুধারণা পোষণ করা মুসলিম সমাজের বৈশিষ্ট্য। দুই, ইসলামে প্রতিটি সমস্যারই সমাধান রয়েছে। মানুষের গুনাহ যত বড়ই হোক, প্রকৃত অনুশোচনার মাধ্যমে খাঁটি অন্তরে তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তওবা কবুলকারী পরম দয়ালু। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
এবারে দুটি সংক্ষিপ্ত সংবাদ। অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্ত হামলার শিকার তিন ফিলিস্তিনি হত্যার বদলা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আল আকসা শহীদ ব্রিগেড। মঙ্গলবার ডাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ওই তিন ফিলিস্তিনি শহীদ হন। তাদের দাফন অনুষ্ঠানে পশ্চিম তীরের হাজার হাজার মানুষ অংশ নেন। সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। সিরিয়ার স্থানীয় কয়েকটি সূত্রে বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র মধ্য আকাশে ধ্বংস করে দিতে সক্ষম হয়। এবারে বিশ্ব সমাজের প্রধান কয়েকটি শিরোনাম। নতুন একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরানের IRGC বা ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। আঘাত হানবে 1500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে। ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে, জানালেন ইউরোপীয় জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। বাংলাদেশে গুমের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী জড়িত নয় বলে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানালো প্রধান বিরোধী দল বিএনপি। এবং ভারতের কর্ণাটক রাজ্যের পর এবার মধ্যপ্রদেশেও হিজাব নিয়ে বিতর্ক। রাজ্যের শিক্ষামন্ত্রী বললেন হিজাব নিষেধের বিষয়টি বিবেচনা করা হবে। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা। আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।